মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি আপনাদের জন্য কিছু মূল্যবান তত্ত্ব মাদানীফুল মোবাল্লিগণের মাধ্যমে দেওয়ার জন্য, এবং বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। তো রমজানের এই বরকতময় মুহূর্তে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার। দর্শক, আমরা আমাদের এই মহিমান্বিত রমজান অনুষ্ঠানের এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে আত্মহত্যা মহাপাপ, অর্থাৎ আত্মহত্যা নিয়ে। আজকাল আমাদের সমাজে দেখা যায় মানুষ বেশি আত্মহত্যার দিকে ঝুঁকে পড়েছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আত্মহত্যার ব্যাপারে ইনশাল্লাহ কিছু আলোচনা করার জন্য, হাদিসে পাক বলার জন্য, কোরআনে পাক এবং দুনিয়াবী এবং আখিরাতের কিছু ক্ষতি সম্পর্কে আলোচনা করার। দর্শক, আমাদের সাথে আজকে মোবাল্লিগ হিসেবে উপস্থিত আছেন আমাদের সেলিম ভাই, ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা আজকে শুনব এই ব্যাপারে। এবং সাথে সাথে নাতখা হিসেবে আমাদের সাথে আছেন আনিস ভাই, ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা নাত শরীফ শুনব ইনশাল্লাহ। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি নাতে পাক শুনে নিই, এরপর ইনশাল্লাহ আমরা আলোচনায় ফিরে যাব।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله پاک এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাত শরীফ পড়ব এবং শুনব ইনশাআল্লাহ।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه واله صلوا عليه واله صلوا عليه واله صلوا عليه واله چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے برستا نہیں دیکھ کر اب رے رحمت برستا نہیں دیکھ کر اب رے بدو پر بھی برسا دے برسانے والے بدو پر بھی برسا دے برسانے والے والے میرا دل بھی چمکا دے چمکانے والے مدینے کے خطے خدا تجھ کو رکھے مدینے کے خطے خدا تجھ کو رکھے مدینے کے خطے خدا تجھ کو رکھے غریب و فقیروں کے ٹھہرانے والے غریب و فقیروں کے ٹھہرانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والے میرے چشم عالم سے چپ جانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو کہ راستے میں ہے جا بجا تان والے کے راستے میں ہے جا بجا تان والے میرا دل بھی چمکا دے چمکانے والے حرم کی زمین قدم رکھے چلنا حرم کی زمین اور قدم رکھے چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے ارے سر کا موقع ہے وہ جانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے رضا نفس دشمن ہے دم میں نانا رضا نفس دشمن ہے دم میں نانا تم نے دیکھے چند رانے والے کہاں تم نے دیکھے چند رانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے
মাশাআল্লাহ দর্শক, আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আশা করি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জ এবং বরকত যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। দর্শক, আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে আত্মহত্যা মহাপাপ। আমরা সেলিমের কাছে যাব যে এটা তো জিজ্ঞেস করবো না যে আত্মহত্যা কাকে বলে, যদিও আত্মহত্যা সম্পর্কে সবাই জানে, ওয়াকফাল বাচ্চা আচ্ছা ছোট সবাই জানে আত্মহত্যা জিনিসটা কি, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া। আত্মহত্যার অর্থ হচ্ছে নিজেকে নিজে শেষ করে দেওয়া। তো আমরা ইনশাআল্লাহ এই আত্মহত্যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন, হাদিস শরীফে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে শুনবো। সেই সেলিম ভাই,
আলহামদুলিল্লাহ, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মাদানী চ্যানেল বাংলা এর মজলিস চেষ্টা করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যে রমজান মাসকে আমরা কীভাবে অতিবাহিত করব এবং সাথে সাথে কীভাবে আমরা এই রমজান মাসকে নেকির কাজ করার মাধ্যমে অতিবাহিত করব, আলহামদুলিল্লাহ সেই শিক্ষাটা দিয়ে যাচ্ছে। সাথে সাথে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাপু, কারণ বর্তমান সময়ে এই জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে আত্মহত্যার। তো এখন আমি যেটা বলবো, হয়তোবা আমরা মনে করছি আত্মহত্যার জিনিসটা খুব সহজ জিনিস। অনেকে মনে করে দুনিয়ার পেরেশানি থেকে বেঁচে গেলাম, মরে গেলাম, ব্যাস শেষ। কিন্তু দেখেন, দুনিয়ার পেরেশানি হচ্ছে ক্ষণস্থায়ী, আর যেটা পরকালের যেটা পেরেশানি সেটা হচ্ছে স্থায়ী। তো বাপু, আত্মহত্যা মহাপাপ, এটা শরীয়তের পরিবেশে আত্মহত্যা এটা হচ্ছে হারাম। আত্মহত্যা বলতে নিজের স্বেচ্ছায় নিজের ক্ষতি করা, নিজের প্রাণকে বিনষ করে দেওয়া, এক কথায় নিজেকে ধ্বংস করে দেওয়া, সেটা হচ্ছে আত্মহত্যা বলা হয়। তো শরীয়তের দৃষ্টিকোণে আত্মহত্যা করা এটা হারাম, জায়েজ নেই। আসুন প্রথমে আমরা এই যে আত্মহত্যা হারাম এটা আমরা কিভাবে বুঝবো, যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ মধ্যে খুব সুন্দরভাবে বিশ্বাস করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত মুবারক আমরা প্রথমে তিলাওয়াত শ্রবণ করি, এরপর কানজুল ইমান থেকে অনুবাদটা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা এই আয়াত মুবারকার অর্থের মধ্যে ইরশাদ করছেন, তোমরা পরস্পরের মধ্যে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। এই আয়াত মুবারকের মধ্যে কি করেছেন, তোমরা নিজেদের আত্মাগুলোকে হত্যা করো না, এভাবে বলেছে। অপর এক আয়াতের মুবারকের মধ্যে আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক ওয়ালা ইয়াজনুন ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই আয়াতে মুবারকের যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ওই প্রাণগুলো যার রক্তপাত আল্লাহ হারাম করে দিয়েছেন, যার রক্তপাত আল্লাহ হারাম করে দিয়েছেন এবং অন্যায়ভাবে হত্যা করে না এবং ব্যভিচার করে না, এবং যে এই কাজ করবে সেই শাস্তি পাবে। তাহলে দেখেন বাপু, এখানে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে বলেছেন যে নিজেদের যেটা আত্মা রয়েছে, রূহ রয়েছে, এটা যেন আমরা অন্যায়ভাবে কি না করি, হত্যা না করি। অন্যায়ভাবে হত্যা বলতে, যেমন দুনিয়ার পেরেশানি, দুনিয়ার কোনো যখন পেরেশানি আসে তখন আমরা ওই পেরেশানি সহ্য করার ক্ষমতা না থাকার কারণে আমরা কি করি, নিজে নিজে আত্মহত্যা করি। এই ধরনের ইনশাআল্লাহ কিছু বিষয় আছে, আমরা শেষের দিকে আসবো। কিন্তু আত্মহত্যা যারা আমরা করি, এটা যে হারাম কাজ এবং গুনাহের কাজ, এবং এটার কারণে যে আজাব, আমরা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আজাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? হাদিসে মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে যে বলেছেন, যারা আমরা আত্মহত্যা করি যেন আমরা এই আত্মহত্যা করা থেকে যেন বেঁচে থাকি এবং এই আত্মহত্যা করা যেন ছেড়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফ মধ্যে, বুখারী শরীফের হাদিসে মুবারকা, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে সে বস্তু দ্বারা আজাব দেওয়া হবে।
আল্লাহ!
তাহলে আমি দুনিয়ার মধ্যে কেউ ফাঁসি দিয়ে কি করছে, রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করছে, কেউ বিষপান করে আত্মহত্যা করছে, কেউ যে ছুরি খেয়ে আত্মহত্যা করছে, কেউ উপর থেকে লাফ মেরে আত্মহত্যা করছে, কেউ আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে মানে নিজের গায়ে নিজে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানে ধরিয়ে দিচ্ছে, এভাবে কি করছে, আত্মহত্যা করছে। তো এখানে বলা হচ্ছে যে বস্তু দিয়ে দুনিয়ার মধ্যে আত্মহত্যা করবে, ওই বস্তু দ্বারা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিসে মুবারকা। অপর এক বুখারী শরীফের অপর এক হাদিসে মুবারকার মধ্যে রাসূল কারীম আফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত সাইয়েদুনা সাবিত বিন দাক্কাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত অস্ত্র দ্বারা আজাব দেওয়া হবে।
আল্লাহ,
আপনারা দেখেন আমরা দুনিয়াবি কোনো কিছু যদি কেটে যায়, হাত বা শরীর আঘাতে বলেন বা কোনো আঘাতে বলেন, যদি আমাদের শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায়, তাহলে এটা সহ্য করার ক্ষমতা আমাদের রাখে না, আমরা রাখি না। তাহলে যে বস্তু দিয়ে আমি আত্মহত্যা করছি, নিজেকে নিজে আঘাত করছি, যে ওই বস্তু দ্বারা কেয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে।
জি
জি, তাহলে যে এই শাস্তি যেহেতু আমরা সহ্য করার ক্ষমতা রাখি না, তাহলে পরকালের শাস্তি আমরা কিভাবে সহ্য করব?
এখানে একটি বিষয় যে আপনার কথা থেকে আমি কথা আনছি যে অনেকে এটা মনে করে যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমি দুনিয়াবি পেরেশানি এসেছে, দুনিয়াবি বিষয়ে বিভিন্ন সমস্যা এসেছে, আসার পরে সে কি করেছে, আত্মহত্যা করেছে। সে মনে করেছে যে আমি আত্মহত্যা করলে অর্থাৎ আমার প্রাণটা যদি চলে যায় তাহলে আমার আর কোনো কষ্ট আমি অনুভব করব না। কিন্তু তাদের জন্য এখানে একটি মূল্যবান একটি মেসেজ যে সেটা হচ্ছে যে যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে সে সেভাবেই কিন্তু ওই জিনিসটা কন্টিনিউ পেতে থাকবে। এটা তো আরও বড় পেরেশানি, পেরেশানি অবশ্যই পেরেশানি। রুহ বের হওয়া, এটা প্রাণ বের হওয়াটা এটা অনেক একটি কষ্টের একটি বিষয়। বলা হচ্ছে যে প্রথমে কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে বলা হচ্ছে যে কিছু ফেরেশতা আসে, যেরকম মনে করেন একটা জ্যান্ত ছাগলকে যদি আমরা কেউ চামড়া যদি আমরা খালটা যদি ছিলে ফেলে, যেই রকম কষ্ট অনুভব হবে সেরকম একজন মানুষকে কিন্তু প্রাণটাকে এভাবে বের করবে। তো প্রত্যেক যিনি প্রত্যেক মানুষ কিন্তু এভাবে কষ্টটা অনুভব করবে, এভাবে কষ্টটা পাবে। হ্যাঁ, এটা এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে তাহলে মুসলমান বা মুমিন নেককার মানুষও কি কষ্ট পাবে? হ্যাঁ, অবশ্যই কষ্ট পাবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে। কিন্তু যারা নেককার মুমিন আছে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মৃত্যুর সময় তাদের নসিব হবে, যার কারণে তাদের সেই কষ্টটা অনুভব হবে না, কষ্ট পাবে
পাবে।
কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখার কারণে মুমিনের সেই কষ্টটা অনুভব হবে না। যেরকম আমরা আগে শুনেছি, সবাই জানি, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর রূপ দেখে মিশরের মেয়েরা মহিলারা আপনার লেবু কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু তাদের খবরটা হয় নাই। সাধারণত আপনি যদি আপনার নিজের এই নিজের হাতটাকে আপনি কেটে ফেলেন ছুরি দিয়ে, আপনার তো অবশ্যই এটা পারবেনই না, হয়তো এটা আপনার কি হবে, কিন্তু অজান্তে কেটে ফেলেছে, তার কোনো খবরই হয় নাই। কেননা অর্থাৎ তিনি কষ্ট পেয়েছেন কিন্তু অনুভূতিটা হারিয়ে ফেলেছেন, অন্যদিকে দৃষ্টি পড়েছে। অর্থাৎ সেইদিন ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে তারা আত্মহারা হয়ে গেছেন। তদ্রূপ মুমিনের ব্যাপারে হবে, যখন মুমিনের মৃত্যু আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা মোবারক দেখে রূপ দেখে তারা এমনভাবে বিভোর হয়ে যাবে, সে অবস্থাটা তাদের কষ্টটা পাবে না। তো কিন্তু যারা তো বদকার, যে আত্মহত্যা করছে সে মুমিন হবে না, অবশ্য নিঃসন্দেহে কোনো আলিমে দিনকে আপনি দেখবেন না যে আত্মহত্যা করেছে, কোনো দিনের মাজহাবের সাথে মুসলিম অর্থাৎ দিনের অর্থাৎ কোনো নামাজি ব্যক্তিকে আপনি কখনো দেখবেন যে সে আত্মহত্যা করেছে। ইনশাল্লাহ আমরা সে ব্যাপারে আসবো, একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নিব ইনশাল্লাহ, আমরা আলোচনা করবো।
সাল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চোখের রোজা, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই রমজানুল মুবারকের মতো বরকতময় মাসে যারা রোজা রাখছেন তারা হয়তো বা অনেকে নতুন এটা শুনবেন যে চোখের রোজাও কি রয়েছে। জি হ্যাঁ, প্রিয় রোজাদাররা চোখের রোজা রাখুন, অবশ্যই রাখুন। বরং রোজা তো 24 ঘন্টা, 30 দিন ও 12 মাসই রাখা চাই। আল্লাহ তাআলার প্রদত্ত পবিত্র চোখগুলো দিয়ে কখনোই ফিল্ম দেখবেন না, নাটক দেখবেন না, না মুহরিম নারীর দিকে তাকাবেন না। আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন করে দেয় এমন খেলাধুলা ও তামাশা, যেমন প্রতিযোগিতা, বানরের নাচ ইত্যাদি দেখবেন না। ক্রিকেট, কাবাডি, ফুটবল, হকি, তাস, দাবা, ভিডিও গেমস ইত্যাদি ইত্যাদি যা খেলা রয়েছে তাও দেখবেন না। তাছাড়া ওগুলোর মধ্যে কিছু খেলা তো এমনই রয়েছে যা যত সামান্য কাপড় কিংবা হাফ প্যান্ট পরে খেলা হয়, যার ফলে হাঁটু বরং আল্লাহ তাআলার পানা রান পর্যন্ত খোলা থাকে। নাউজুবিল্লাহ। বস্তুত এভাবে অপরের সামনে রান ও হাঁটু খোলা রাখা গুনাহ, অন্য কাউকে এমতো অবস্থায় দেখাও গুনাহ। নাউজুবিল্লাহ। কারো ঘরে বিনা অনুমতিতে উকি মেরে দেখা, কারো ছিটি অনুমতি ব্যতীত দেখবেন না, কারো ডায়েরির লেখা অনুমতি ছাড়া দেখবেন না। আর মনে রাখবেন, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের চিঠি বিনা অনুমতিতে দেখে সে যেন আগুনই দেখে। নাউজুবিল্লাহ। আমরা তো মাযা আল্লাহ রমজানুল মোবারকের মতো এই বরকতময় মাসে রোজা রেখেও এই চোখ দিয়ে নানা রকমের অশ্লীলতা, গুনাহপূর্ণ ছবি, ফিল্ম, ড্রামা ইত্যাদি আমরা দেখে থাকি। তো এগুলো যদি আমরা দেখে থাকি তাহলে যে রোজার ফায়েজ রয়েছে, রোজার যে বারাকাত রয়েছে, তা তো হাতছাড়া হবেই। আর এগুলো দেখার কারণে জাহান নামের হকদার হয়ে যাব। শুধু চোখ নয় পিস্তায় ভাইরা, কানের রোজাও রয়েছে। আর কানের রোজা হচ্ছে শুধু আর শুধু বৈধ কথাবার্তা শোনা, যেমন কান দ্বারা তিলাওয়াতে কোরআন ও নাতগুলো শোনা, এভাবে সুন্নতে ভরা বায়ান শুনবেন, আজান ও ইকামত শুনবেন, গান বাজনা দিয়ে অনর্থক কথাবার্তা কিংবা অশ্লীল গল্প শুনবেন না, কারো গীবত পরনিন্দা চুগলখুরি শুনবেন না, কারো দোষ চর্চা কখনো শুনবেন না। দুজন লোক পৃথক হয়ে গোপনে আলাপ করছে সেগুলো কান লাগিয়ে শুনবেন না, কেননা তাজেদারের রিসালত, শাহেন শাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় বাণী হচ্ছে, যে ব্যক্তি কোনো দলের কথা কান লাগিয়ে শুনে এবং ওই দল তা অপছন্দ করে, তবে কিয়ামতের দিনে তার কানে গলিত গরম সীসা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।
মাশাআল্লাহ দর্শক, আমরা কিছু মাদানী ফুল শুনেছি আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে, যে রমজান মাসে গুনাহের ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে পানা দান করুক। শুধু রমজান মাসে না, সবসময় আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারের তওবা নসিব করুক। দর্শক, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আত্মহত্যার ব্যাপারে, সানিম ভাইয়ের কাছে যে আমরা কথা বলছিলাম যে আত্মহত্যার, মানুষ মনে করে যে সাধারণত যে আমি আত্মহত্যা করে হয়তো আমি পেরেশান থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমি পেরেশান থেকে মুক্তি পাইনি, আমি এটা আমার আখিরাতকে আমি নষ্ট করেছি,
পেরেশানির মধ্যে আমরা গ্রেফতার হয়ে গিয়েছি। বাপু, হাদিসের মধ্যে একটা আসছে
এভাবে, আত্মহত্যা মানে হচ্ছে যে পেরেশানির দরজা দিয়ে আমি
প্রবেশ করা, কারণ এটা তো হারাম।
জি,
হারাম কখনো আমাদের জন্য ভালো বয়ে আনতে পারে না।
জি,
যেভাবে যে যেমন অনেকে মানে সুস্থ হওয়ার জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন রোগের কারণে বা কারো পরামর্শ অনুযায়ী হারাম কিছু বস্তু ভক্ষণ করে থাকে, কেন এটা খেলে, যেমন আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে কাঁকড়া খেলে এই সমস্যাটা সমাধান হবে, কিন্তু এটা হারাম।
জি,
এটা কি হারাম, এটা কিন্তু শরীরের দৃষ্টিতে হারাম। তো এটা মানে বোঝার জন্য বললাম। তো সেই জন্য আমরা যারা আত্মহত্যা করছি, আমরা মনে করছি আমি মুক্তি পেয়ে যাচ্ছি, বরঞ্চ মুক্তি পাচ্ছি না, বরঞ্চ আমি ফেঁসে যাচ্ছি। কারণ দুনিয়া হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জিয়ালখানা। তো জিয়ালখানা কখনো আরামের জায়গা হতে পারে না। তো এটা আমরা যারা আত্মহত্যা করছি, এর মধ্যে যেমন পূর্ববর্তী বুজুর্গ রেওয়ায়েতের মধ্যে একটা আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পূর্ববর্তী একজন ব্যক্তির গায়ের মধ্যে একটা কি ছিল, ফোড়া উঠলো, মানে বিষাক্ত, খুব কষ্ট পাচ্ছে। তখন সে এই কষ্ট সহ্য করতে না পেরে তার একটা অস্ত্র দিয়ে, তীর দিয়ে হোক, যেটা দিয়ে হোক, সেটাকে আঘাত করল। কেন, সে মনে করছে কষ্টটা কমে যাবে। আচ্ছা, কমে যাওয়ার জন্য এখন রক্ত প্রবাহিত হতে শুরু করলো। এখন রক্ত প্রবাহিত হতে 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 তার এমন পরিস্থিতি হলো সে রক্ত বন্ধ হচ্ছে না। যখন সে রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বন্ধ না হওয়ার কারণে যখন সে মারা গেল, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসছে যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এ বান্দা অতিরিক্ত করেছে। এ বান্দা কি করেছে, অতিরিক্ত করেছে এবং জান্নাতকে হারাম করে নিয়েছে নিজের জন্য। তাহলে দেখেন, সে ফুড়া উঠলো বা বিষাক্ত কিছু উঠলো, সেখান থেকে নিষ্পাপ পাওয়ার জন্য বা বাঁচার জন্য সে নিজে কি করলো, সে মনে করছে, কিন্তু সে শরীয়তের দৃষ্টিকোণে সেটা কি নেই, অনুমতি নেই, জায়েজ নেই, যার কারণে সে নিজে নিজের ক্ষতি করলো এবং ইন্তেকাল করলো, মারা গেল, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আসলে কি তার জন্য জান্নাত কি হয়ে গেল, হারাম হয়ে গেল। তাহলে পাপ্পু দেখেন, যারা আমরা বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন মাধ্যম দিয়ে, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে ইলমি দিন না থাকার কারণে। আচ্ছা, এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা পরীক্ষা,
ইলমি দিনের সহজত্ব হচ্ছে ইসলামিক জ্ঞান।
জি, ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমরা এই কাজগুলি করে থাকি। যদি আমাদের যদি ইসলামিক জ্ঞান থাকতো, আমাদের যদি এটা বুঝতাম যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী, এবং দুনিয়ার সুখ প্রকৃত সুখ নয়, আখিরাতের সুখ হচ্ছে প্রকৃত সুখ, এবং দুনিয়ার কষ্ট প্রকৃত কষ্ট নয়, আখিরাতের কষ্ট হচ্ছে প্রকৃত কষ্ট, মানে এই জ্ঞান যদি আমাদের যদি থাকতো, তাহলে কখন আমরা এই হারাম কাজ করতে পারতাম না, আত্মহত্যা করতাম না। তা আত্মহত্যা করার মধ্যে আমরা তো প্রথমে কোরআন পাকের আয়াতে মুবারাকাত দ্বারা জানেছি এটা হারাম কাজ এবং এটা যেন শাস্তি রয়েছে, এবং হাদিস মুবারাকার মধ্যে রয়েছে যে যে বস্তু তারা দুনিয়ার মধ্যে আত্মহত্যা করবে, এই হারাম কাজ করবে, কিয়ামতের ময়দানে তাকে ওই বস্তু দিয়ে কি করা হবে, শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এবং তো এর মধ্যে আত্মহত্যা করার অন্যতম কারণ হচ্ছে দেখা যায় আমাদের সমাজের মধ্যে যদি কোনো ছাত্র বা ছেলে বা পরীক্ষার মধ্যে একটু সাবজেক্ট খারাপ করলে, পড়াশোনায় ফেল করলে, তখন মা বাবা তাদের প্রতি এত বেশি প্রেসার ক্রিয়েট করে, যার কারণে সে সন্তান দিশাহারা হয়ে যায়, তার মন ছোট হয়ে যায়, তার মন খারাপ হয়ে যায়। তো শেষ পর্যন্ত সে বাধ্য কি হয়, আত্মহত্যা করে, কারণ সে আত্মহত্যা করাটা হারাম,
সে জানে না,
জানে না,
কারণ সেই শিক্ষা সে পায় নাই। সেই শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে সে পড়াশোনা করে নাই, সে স্কুলে পড়াশোনা করলো।
আমি তো বলবো তার সাথে সাথে তার পিতা মাতারও কিন্তু এই জিনিসটার অভাব
অবশ্যই।
যেমন দেখুন, একটা বিষয় হচ্ছে যে সবার কিন্তু একই রকম ব্রেন থাকে না,
ব্রেন থাকে না,
এক একজনকে আল্লাহ তাআলা এক একটা কোয়ালিটি দিয়ে এক একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেউ লেখাপড়াতে ভালো, কেউ একটু কম, কেউ খারাপ। এখন যদি আমি এটার জন্য আমার সন্তানকে আমাকে দেখতে হবে যে আমার সন্তানটা কোন কোয়ালিটির ছেলে, কোন মানে ব্রেনের ক্ষেত্রে কোন কোয়ালিটির, সেই হিসাবে তাকে সেই অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, এখন আপনি বলেছেন যে কাউকে বললেন যে আমি তোমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে, তোমাকে এমন করতে হবে, এমন করবো, এমন করবো, মা বাবার একটা চাপ, টিচারের কাছ থেকে একটা চাপ, এই চাপটা অনেকে সহ্য করে। বিশেষ করে আমরা একটা প্রতিবেদনে পড়েছি যে বিশেষ করে যারা অল্প বয়স্ক ছেলে, অল্প বয়স্ক মহিলা, এরা বেশি আত্মহত্যা, মানে মেয়ে ছেলে অল্প বয়স্ক যারা আছে তারা বেশি, টিনেজার বলতে পারেন, তারা বেশি আত্মহত্যার দিকে ঝুঁকে পড়েছে। এটার একটা কারণ হচ্ছে এই যে পরিবার থেকে একটা এদের মানসিক একটা চাপ আসে, যে আপনি যেটা বললেন যে আমি এখন পরীক্ষা ফেল করেছি, আমি আমার এখন ফলটা নিয়ে আমি মা বাবার সামনে কিভাবে যাবো, আমাকে তো বকা দেবে, আমাকে মানসিক চাপ দেবে, আমাকে ঘরে বন্দি করে রাখবে, আমাকে এটা করবে সেটা করবে, একটা বিষয়। শেষ পর্যন্ত তারা শেষ পর্যন্ত কি করে, এই যে আপনি বললেন যে আপনি কিছু ট্যাবলেট খেয়ে ফেললো, ঘুমের ট্যাবলেট, একবার এমন ঘুম গেছে যে একদম শেষ, তারপরে মনে
করে ফেললো,
বিষপান করে ফেলেছে। তো এই জিনিসটা কিন্তু যারা আত্মহত্যা করছে এটার সাথে সাথে মা বাবাদের একটা উচিত যে আমার সন্তানকে আমি যদি মনে করে না, একটা কথা আছে না আমাদের, অতিলোভে তাতি নষ্ট, আমি অতিলোভ করেছি আমার সন্তান যেন বেশি ভালো রেজাল্ট করে, যাতে আমার মুখ উজ্জ্বল হয়। এখন আপনার মুখ এমন উজ্জ্বল হয়ে গেছে, আপনি আর এই উজ্জ্বল মুখ কাউকে দেখাতে পারবেন,
দেখাতে পারবেন।
দর্শক, আমাদের একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আবারও আসবো বিষয়ে।
উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসালা নিয়ে। আজকে আমরা যে বিষয় শ্রবণ করব তা হলো, ফজরের আজানের সময় কোনো কিছু খেয়ে রোজা রাখা সম্পর্কে। দারুল ইফতা আহলে সুন্নতের ওলামায়ে কেরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে ওলামায়ে কেরামগণ এই মাসালার বিষয়ে কী বলেন, যে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মা বাবারা নিজের সন্তানদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে এমন একটা ধারণার প্রচলন দেখা যায় যে যতক্ষণ পর্যন্ত আজান শোনা যাবে, বরং সবার শেষে যে আজানের আওয়াজ শোনা যাবে তা শেষ হওয়া পর্যন্ত সেহরিও করা যাবে। এই বিষয়ে শরীয়তের নির্দেশনা কি রয়েছে জানালে উপকৃত হব। প্রিয় দর্শকবৃন্দ, এ প্রশ্নের উত্তরে দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণ কি বলেছেন, আসুন আমরা তার সারমর্ম শ্রবণ করি। দেখুন, দুইটি বাউন্ডারি অর্থাৎ সীমানা রয়েছে। মনে করুন বাংলাদেশ এদিকে, হিন্দ ওদিকে। যেখানে বাংলাদেশের সীমানা শেষ ওখানেই হিন্দের সীমানা শুরু। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সীমানা অতিক্রম করবে না ততক্ষণ পর্যন্ত সে বাংলাদেশে থাকবে, আর যখন সীমানা অতিক্রম করবে তবে সে চলে যাবে। অর্থাৎ শুধু একটি সীমানা অতিক্রম করা। একইভাবে সেহরির সময়েরও একটা সীমানা রয়েছে, যেই সীমানার পরপরই ফজরের সময় শুরু হয়ে যায়। সুতরাং ফজরের সময় তখনই শুরু হয়ে যায় যখনই সেহরির সীমানা শেষ হয়ে যায়, আর যখন ফজরের সময় শুরু হয় তখনই ফজরের আজান হয়ে থাকে। যখন সেহরির সময় শেষ হয়ে গেল আর ফজরের সময় শুরু হওয়ার পর কিছু খেয়ে নেই তবে তার রোজা তো হবে না, সুতরাং ফজরের আজানের সময় কিছু খাওয়া এটা তো রোজাকে নষ্ট করার মতো কাজ। আবার এই ধরনের রোজা রেখে অনেকে পরবর্তীতে কাজা করে না, অথচ এই ধরনের রোজা কাজা আদায় করে দেওয়া আবশ্যক। আর উত্তম হলো সেহরির সময় শেষ হওয়ার 5 মিনিট পূর্বে সতর্কতা স্বরূপ সেহরি সম্পন্ন করে নেওয়া, আর না হয় অজ্ঞতার কারণে অনেকে এভাবে ফজর শুরু হওয়ার পরেও অনেকে অনেক কিছু খেয়ে নেয় আর সারাদিন উপবাস থাকে, অথচ এই ধরনের রোজা আদায় হবে না, বরং এই ধরনের রোজার কাজা পরবর্তীতে আদায় করে দেওয়া আবশ্যক। অর্থাৎ এটা পরবর্তীতে কাজা আদায় করতে হবে। সুতরাং শরীয়তের বিধিবিধান জেনে রাখা উচিত, এমন অজ্ঞতাপূর্ণ কর্ম থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় জ্ঞানের বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।
আল্লাহ দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ফতোয়া শুনেছি, শরি মাসালা শুনেছি, যে আজান অনেকে আজানের জন্য অপেক্ষা করে থাকেন ইফতার সেহরি ইফতারিতে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার টাইমটা যেটা রয়েছে সেটা ইয়া করার জন্য, মেনটেন করার জন্য, অর্থাৎ আজান হচ্ছে নামাজের জন্য আর যে সময় নির্ধারিত একটি সময় দেওয়া হয়েছে। যেমন আজকাল তো অনেক সুযোগ ইয়া হয়ে গেছে, সহজ হয়ে গেছে, যেমন দাওয়াত ইসলামের পক্ষ থেকে কয়েকটি মোবাইল অ্যাপস রয়েছে প্রেয়ার টাইম, হ্যাঁ এই এইটার মধ্যে এটা একটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে একদম দেওয়া আছে আপনার কোন টাইমে আপনি ইফতার, অর্থাৎ সেহির ইফতারের সময় আপনার নামাজের সময় দেওয়া আছে, সেখান থেকে আপনি ইজিলি দেখে ইফতার সেহরি করতে পারেন। তো এটাও একটা ফরজ জ্ঞান যে শিকা যে সময়টা, যেহেতু আপনি সময় যদি না জানেন, সময় সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আপনি নামাজ কীভাবে পড়বেন, আপনি কীভাবে রোজা রাখবেন বা আপনি কীভাবে ইফতার করবেন। তাই আমাদের উচিত সেই সময়টা মেনটেন করা। তো অনেকে বিশেষ করে ইফতারির ক্ষেত্রে দেরি করলে তো গুনাহ হবে না, তবে এটা তো সুন্নতের খেলাফ, কিন্তু একটা বিষয় সেহরির সময় একটা জিনিস দেখা যায় যে সেহরির সময় হয়ে গেছে কিন্তু এরপর সময় শেষ হয়ে গেছে, কিন্তু এরপরও অনেকে খাওয়ায় যে আজান তো এখনও দেয়নি। আচ্ছা, অনেকের এমন আল্লাহ তাআলা পানাহ দান করুক, এমন ব্যক্তি, এমন ইলমে দিনের অর্থাৎ দিনের জ্ঞান না থাকার, ইসলামিক জ্ঞান না থাকার কারণে অনেকে এমন আছেন যে আজানের সময় ওনারা পান খাচ্ছেন, কিছু না কিছু খাচ্ছেন, বলতেছে আজান শেষ হওয়ার জন্য টাইম আছে। বাহ, তো এই জন্য এখানে একটা বিষয় হচ্ছে যে আসলে নিজে থেকে আপনি কখনো ফতোয়া দিতে পারবেন না, নিজে থেকে বা আপনি চিন্তা করে কোনো কিছু করতে পারবেন না, শুধুমাত্র ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনাকে করতে হবে। কারণ তারা দিনের ব্যাপার লেখাপড়া করেছে, গবেষণা করেছে এবং সেটার একটা উত্তম তারা আমাদেরকে ফতোয়া দিয়েছে, পথ নির্দেশনা দিয়েছে।
দর্শক, আজানের সাথে সেহরির কোনো
সম্পর্ক নেই, আজানটা হচ্ছে নামাজের জন্য, সেহরিটা সময় যেটা সময়ের সাথে সম্পর্ক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সেলিমে, যেটা বলছিলাম আমাদের কাছে যে আত্মহত্যা আমাদের দেশের মধ্যে বা পুরো বিশ্বে বিশেষ করে বেড়ে যাচ্ছে, এটার একটা কারণ হচ্ছে হতাশা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ এটা হচ্ছে অবৈধ প্রেম,
জি
এটার কারণে কিন্তু অনেক সময় কি আত্মহত্যা
বিষয়
হয়েছে। মনে করেন কাউকে একটা হচ্ছে ওইটার কারণে তো হতাশাটা আসে, বা অনেকে বেকারত্বটাও কিন্তু অনেক সময় এটা কি
জি
অভাব, এটাও কিন্তু আত্মহত্যার একটা কি আসে, আত্মহত্যার একটা ইয়ার মধ্যে নেওয়া হয়েছে। তো মনে করেন অনেকে অবৈধ প্রেম করতে চেয়েছে বা হয় নাই, পরবর্তীতে কি হয়, শয়তান তাকে প্ররোচনা দেয় যে তুমি কুমন্ত্রণা দেয়, তুমি নিজের জীবনকে শেষ করে দাও, না থাকলে আর বেঁচে থেকে লাভ কি। এইভাবে সে চিন্তা করতে 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 এক সময় কিন্তু কিসের মধ্যে চলে যায়, দেখুন এটা একটা কিন্তু গুনাহের কাজ, অবৈধ ভাবে
জি
কোনো ইয়া করা, এটা হচ্ছে একটা গুনাহের কাজ
জি।
এই একটা গুনাহ থেকে আপনি আরেকটা বড় গুনাহের দিকে গেলেন
জি জি জি। বাপু মাশাআল্লাহ, এটা একটা সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন। দেখেন, প্রথমত তো শরীয়তের মধ্যে যে এটা অনুমতি নেই যে যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ বালিক হবে, তখন শরীয়তের বিধান হচ্ছে তাদেরকে পর্দা করতে হবে। অর্থাৎ যখন পুরুষ প্রাপ্তবয়স্ক হয় তখন তার সতর ঢাকা ফরস হয়ে যায়, মহিলা যখন প্রাপ্তবয়স্ক তখন তার সতর ঢাকা কী হয়ে যায়, ফরস হয়ে যায়। ঠিক তেমনিভাবে যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়, একজন পুরুষ এবং মহিলা, তখন তাদের বিধান শরীরের পক্ষ থেকে যেটা আবশ্যক ওগুলি কী হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এখন যে আমরা যে বর্তমান সময়ে যেটা আপনি বললেন সম্পর্ক, একটা রিলেশনশিপ যেটাকে বলা হয়, রিলেশন যেটাকে বলা হয়, এটা জায়েজ আছে কি না আগে সেটাই তো জানতে হবে যে শরীরের দৃষ্টিকোণ এটা জায়েজ নেই, এটা হারাম। কারণ ইসলাম আমার জন্য আপনার জন্য একজন পুরুষ আর একজন মহিলাকে যে দেখা করা, কথাবার্তা বলা, একসাথে খাওয়া দাওয়া করা এটা নিষেধ করেছেন। এটা কখন পারবে, যখন স্বামী স্ত্রী হয়ে যাবে, যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাবে তখন এই কাজগুলি করতে পারবে। তাহলে আমি দেখেন আত্মহত্যা করলাম, এটা হারাম কাজ, যে তাও হারাম কাজ করার পূর্বে যে আমার লাইফ স্টাইল যেটা ছিল সেটাও হারামপন্থাই ছিল। যেমন এই যে পুরুষ এবং মহিলা একসাথে আমরা কথাবার্তা বলছি, দেখা করছি, কিসের কারণে, প্রেমের কারণে বা যেটা রিলেশনশিপের কারণে বা সম্পর্ক করার কারণে, তো এটার কারণে আমি গুনাহের কাজ করলাম। দেখেন, একজন মানুষ দুনিয়া থেকে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুসাদ গ্রন্থ গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি। এখন বাপু একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি গুনাহ নিয়ে মারা যাব না নেকি নিয়ে মারা যাব। যারা আমরা আত্মহত্যা করছি যে অবৈধ প্রেম, প্রেমের সফলতা না হওয়ার কারণে, হয়তো আমি প্রস্তাব দিলাম ফ্যামিলি মেম্বার মানি নেয় নাই, হয়তো বা বড় ভাই মেনে নিচ্ছে না, মা বাবা মেনে নিচ্ছে না, যার কারণে আমি কি করছি, হতাশাবুক হচ্ছি, মন খারাপ হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি। তো এভাবে টেনশন করতে 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 শয়তান তখন আমাকে প্ররোচনা দেয়, এ দুনিয়া আমার ভালো আমার কোনো জায়গা নেই, মানে কিছুই ভালো লাগছে না। তখন সে কি শেষ মুহূর্তে কি করে, তখন সে আত্মহত্যা করে বসে থাকে। তো সে মনে করছে আত্মহত্যা করলে আমি মুক্তি পাবো। এর দুনিয়ায় যেটা পেরেশানি, সেই সফলতা না হওয়ার কারণে, সাকসেস না হওয়ার কারণে যেটা পেরেশানি, সে মনে করছে, সে মনে করছে আমি এটা থেকে কি পাবো, মুক্তি পাবো। বরঞ্চ সেটা সে মুক্তি পেল না, বরঞ্চ সে আর গ্রেফতার হয়ে গেল। কারণ দেখ জি বাপু, জি আপনি যেমন বর্তমান সময়ে দেখা যায় বিশেষ করে যারা ব্যর্থ হয় মানে রিলেশন করার ক্ষেত্রে, তখন দেখা যায় ফাঁসি, গলায় ফাঁস দেয়। এ ব্যাপারে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের মধ্যে ইরশাদ করছেন, যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনে নিজের গলায় ফাঁস লাগানো থাকবে।
আল্লাহ,
তাহলে দেখেন জাহান্নামের মধ্যে তার গলার মধ্যে সে ফাঁস লাগানো থাকবে। তাহলে আজকে আমরা দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য, ব্যর্থ হওয়ার জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছি, তাহলে আমাদের শাস্তি
আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করুক। আমাদের এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নেব ইনশাআল্লাহ, এই বিষয়ে আবার আসবো ইনশাআল্লাহ। দর্শক আমাদের সঙ্গে থাকুন।
দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো নিজের প্রশংসার প্রত্যাশীর জন্য নাম রাখা কেমন। কোনো সময় আমরা এমন নাম আমরা অনুসন্ধান করে থাকি বা এমন নাম আমরা প্রদান করে থাকি যে আমাদের ঘরের অথবা আমাদের আত্মীয় স্বজন বংশধরের মধ্যে, মহল্লার মধ্যে বা দূর দূরান্ত পর্যন্ত যেই শুনবে, তখন সে শোনা মাত্রই সাথে সাথেই বলে উঠবে যে এমন নাম তো আমরা কখনো শুনিনি, কেমন আনকমন নাম, অনন্য নাম, এই নামটি কে রেখেছে। যখন যিনি নাম রেখেছেন তখন তিনি যখন এই প্রশংসা শুনবে, তখন এই শব্দাবলী প্রশংসা মাধ্যমে যিনি নাম রেখেছেন তিনি এই প্রশংসার প্রত্যাশীর রোগের মধ্যে ভুগছেন না তো। হ্যাঁ ভাইয়ের, এটাই হচ্ছে যে আত্মতৃপ্তি, যে প্রশংসা পাওয়ার জন্য এমন নাম রাখা যে নামটি আমি রেখেছি, আনকমন নামটা আমি চয়েস করেছি এবং এটি আমি রাখার জন্য উদ্বুদ্ধ করেছি। সুতরাং যিনি নাম রাখছেন ওই নামটা কি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য রেখেছেন নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য রেখেছেন, সুতরাং সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা উচিত। কারণ এমন নাম রাখা চাই যে নামের ক্ষেত্রে, যে নাম রাখার দ্বারা আল্লাহ পাক বান্দার উপর দয়া করবেন এবং যিনি নাম রেখেছেন তাকেও আল্লাহ পাক দয়া করবেন এমন নাম চুজ করার জন্য, এমন নাম নির্বাচন করার জন্য। তো এমন নাম নির্বাচন করতে গিয়ে তারা এমন দুর্বুদ্ধ এবং অর্থবিহীন নাম নির্বাচন করে থাকেন যেই নামগুলা না শরীয়তের দৃষ্টির মধ্যে জায়েজ। সুতরাং আমাদের উচিত সন্তানের এমন নাম না রাখা যেগুলা শরীয়তের দৃষ্টিতে হারাম। আমরা চাইলে আমাদের সন্তান সন্ততির নাম, তার যদি কন্যা সন্তান হয় তার নাম আমরা রাখতে পারি খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের সাথে সম্পৃক্ততা রয়েছে এই নামের। যদি পুত্র সন্তান হয় তাহলে তার নাম আমরা রাখতে পারি হাম্মাদ। হাম্মাদ তত্ত্ব হচ্ছে অধিক প্রশংসাকারীর বান্দা, এবং ওই পথ পবিত্র নামগুলো রাখার দ্বারা কন্যারাও নেককার হবেন এবং ওই নামগুলো রাখার দ্বারা সন্তানরাও নেককার হবেন, বুজুর্গ হবেন। সুতরাং আমাদেরও উচিত সন্তানদের ভালো নাম রাখা এবং আদব শিক্ষা দেয়া। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। দর্শক, খুব সুন্দর কথা আমরা ইকরাম বাপুর কাছ থেকে শুনেছি যে নাম রাখার ক্ষেত্রে এমন নাম রাখা উচিত যে নামটা বৈধ এবং সুন্দর এবং ইসলামিক অর্থবোধক নাম। অনেকে এমন নাম রাখেন যে নামের কোনো অর্থ নেই এবং অনেক সময় বলে যে কোরআন শরীফ থেকে আমরা নাম রেখেছি। আচ্ছা, শুকরের নামও তো কোরআনে পাকে আছে, ঠিক আছে, তো এমন কিছু নাম খিনজির, হ্যাঁ, তো এই জন্য এমন নাম রাখা উচিত নয়। আপনি কোরআন শরীফ থেকে পেয়েছেন বলে একটা নাম রেখে দিয়েছেন, এখন আপনি তো বুঝেন না যে এটা অর্থটা কী, অর্থটা কী দাঁড়ায়। তো অনেকে যেমন মনে করেন আমাদের দেশে এমনও রাখে যে ইউসুফ, এটা হচ্ছে সৌন্দর্যের একটি প্রতীক। রামিজের সালাম তো বলেছেন তার ইউসুফ মানে হচ্ছে খুব সুন্দর মানুষকে আমরা বুঝি, যে ইউসুফ আলাইহিস সালামের নাম। তো একজন কালো কুচকুচে ব্যক্তির নাম রেখেছে ইউসুফ, নামের তো ভয়েস পাবে কিন্তু একটু মিলিয়ে রাখা উচিত যাতে সামঞ্জস্য হয় এবং মানুষ যাতে এটাকে কি করে, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলা আসান দান করুক। কিন্তু একটা বিষয় হচ্ছে, যখন আমার সন্তানের নাম রাখবো, আমরা যেন ভালো নাম রাখি, সাহাবিদের নাম রাখি, সাহাবিয়াতের নাম রাখি, বুজুর্গান দিনের নাম রাখি, এমন ব্যক্তির সাথে নাম রাখি কিয়ামতের দিন যদি হয়তো তাদের মাগফিরাত হয়ে যায়, সাথে সাথে নামের রসুলে যেন আমাদের সন্তানের মাগফিরাত হয়ে
যায়।
জান্নাতে যাবে মাশাআল্লাহ। আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে শুনেছি যে নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক। দর্শক, এ পর্যায়ে আমরা একটি নাতে পাক শুনবো, ইনশাআল্লাহ এরপর আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন, পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন, তুমি তো খোদাকে পাবার একক দার ইয়া রাসূলুল্লাহ, তুমি তো খোদাকে পাবা একক দার ইয়া রাসূলুল্লাহ, তুমি তো খোদাকে পাবার একক দার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, হাশরের দিন করবেন পার যত সব গুনাহগার উম্মত, হাশরের দিন করবেন পার যত সব গুনাহগার উম্মত, আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ, আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি
তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ইনশাআল্লাহ সেই বিষয়ে আসবো এর আগে আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ সেটা শুনবো এরপর ইনশাআল্লাহ আমরা আসছি
সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি কীভাবে পবিত্র রমজান মাসে আপনারা যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন নিয়মিত কীভাবে এই এক্সারসাইজের সময়টা আপনারা রিশিডিউল করতে পারেন বা কী কী ধরনের এক্সারসাইজ করা আপনাদের জন্য ফিজিক্যালি হেল্পফুল হবে প্রথমত আমাদের অনেকের মাঝেই একটি খুব কমন ভুল ধারণা রয়েছে যে রমজান মাসে বোধহয় আমরা শারীরিক পরিশ্রমের কাজ করতে পারবো না বা ব্যায়াম বা শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ যারা করি এটা করতে পারবো না এটা একটি কমপ্লিটলি ভুল ধারণা বরঞ্চ রমজান মাসে আপনারা যারা ওজন কমাতে চান বা ওয়েট রিডাকশন করতে চান তাদের জন্য এই রমজান মাসটি আসে একটি বিরাট আশীর্বাদ হিসেবে কারণ আপনারা দুভাবে এখানে ওয়েট রিডাকশনের সুযোগ পাচ্ছেন প্রথমত আপনারা ক্যালোরি ইনটেক কম করতেছেন করছেন দ্বিতীয়ত আপনাদের যে এই ফিজিক্যাল এক্সারসাইজ করছেন এই দুইটির সম্মিলিত প্রয়াসে আপনাদের ফ্যাট বার্নিং প্রসেসটা অনেক এক্সিলারেটেড হয় বা ত্বরান্বিত হয় তো আসুন আমরা দেখি যে আমরা কীভাবে কোন কোন সময়ে আমরা এটা করতে পারি মধ্যপ্রাচ্যে একটি গবেষণায় দেখা গিয়েছে যে আপনার রমজান মাসে শারীরিক ব্যায়ামের সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো তারাবির নামাজের পড়ার সময় যে আপনি ইফতার করছেন ইফতারের পরে কিছু সময় রেস্ট নিচ্ছেন রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়ছেন এরপর যদি আপনি আপনার যারা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে ওই সময়টাকে আপনার এক্সারসাইজের সময় হিসাবে নির্ধারণ করেন তাহলে আপনি এক্ষেত্রে সবচেয়ে বেশি রেজাল্ট বা আউটপুট পেতে পারেন কারণ এই সময় আপনার বডিতে এক্সারসাইজের সময় যে অতিরিক্ত ফ্যাট বার্নিং চলে বা অন্যান্য বার্নিং প্রসেসর চলে এর জন্য যে ক্যালোরি দরকার হয় এই সময় আপনার শরীরে ওসব ক্যালোরিও মজুদ আছে এবং আপনার যে অতিরিক্ত ক্যালোরি ইনটেকের যে প্রয়োজনটা হচ্ছে এই সময় আপনি সেই চাহিদাটাও পূরণ করতে পারবেন দ্বিতীয়ত আরেকটি লাইট এক্সারসাইজের জন্য আরেকটু ইয়ে সময় হচ্ছে আপনার জাস্ট বিফোর দি ইফতার বা ব্রেকিং দি ফাস্ট মানে আপনার রোজা ভাঙার কিছুক্ষণ আগে মানে ইফতারের কিছুক্ষণ আগে আপনার ওই সময়টা একটি সুইটেবল সময় একটা হচ্ছে আপনার আপনার সেহরির পরপর সময়টা মানে ওই সময় আপনি লাইট এক্সারসাইজগুলো করতে পারবেন যেমন আপনি লাইট জগিং হ্যাঁ তারপর মনে করেন যারা ইনডোর সাইক্লিং করেন হ্যাঁ ট্রেডমিলে সাইক্লিং করেন বা ট্রেডমিলে আপনার জগিং করেন সেগুলো করতে পারেন তবে রোজা রাখা অবস্থায় এমন কোনো হার্ড কোর এক্সারসাইজ করবেন না যাতে আপনার পালস রেট বা হার্ট রেট 150-এর উপর যায় অ্যারোবিক এক্সারসাইজগুলো যেমন আপনার সিভিয়ার ওয়েট লিফটিং তারপর আপনার ক্রাঞ্চিং হ্যাঁ তারপর আপনার মনে করেন আপনার যে পুশ আপ করতে পারবেন বাট উইদিন এ লিমিট আপনারা জানেন যে পার্সন টু পার্সন ভ্যারি করে তার ইয়া লিমিট কত তৃতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই যারা এক্সারসাইজ করবেন এই জন্য যে আপনার অতিরিক্ত বার্নিং হচ্ছে সেটা আপনারা আপনার পার্সোনাল ইনস্ট্রাক্টরের সাথে পরামর্শ করে সে অনুযায়ী অবশ্যই এটা আপনারা পূরণ করে নেবেন চতুর্থত আপনারা যারা আপনাদের যাদের ডায়াবেটিস আছে আপনারা যদি আগে এক্সারসাইজ নাও করে থাকেন বা করে থাকেন এই ক্ষেত্রে এই রমজান মাসের এক্সারসাইজ আপনাদের সুগার রিডাকশনের ক্ষেত্রে মানে রক্তের সুগার কমানোর ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা রাখবে কারণ আপনারা যারা মেডিকেলের তারা তো জানেনই আপনার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ডায়াবেটিসের যাদের ডায়াবেটিসের রোগী আপনাদের সুগারটা দুইটি মেকানিজমে কমে থাকে একটি হচ্ছে আপনারা যারা নিচ্ছেন ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ নিচ্ছেন আপনার ওরাল পিলগুলো হোক ট্যাবলেট ফর্ম হোক অথবা ইনসুলিন ফর্ম হোক সেই ওষুধটুকু আপনাদের সুগার কমাচ্ছে দ্বিতীয়ত যদি শুধু এক্সারসাইজ করেন বা ব্যায়াম করেন ব্যায়ামের ফলে আপনাদের যে শরীরের কোষগুলো রয়েছে কোষে এক ধরনের নতুন একটি চ্যানেল যুক্ত হয় আমরা এটাকে চ্যানেল বলি আপনাদের দর্শকের সুবিধাতে বলতেছি এটা এক ধরনের দরজার মতো আপনাদের রক্তের যে সুগারগুলো হ্যাঁ সেই সুগারগুলো তখন সেই দরজা দিয়ে আপনার কোষের মধ্যে ঢুকে যায় অতএব আপনি যত এক্সারসাইজ করবেন তত এই ধরনের দরজা তৈরি হবে কোষের মধ্যে এবং তত আপনার সুগারগুলো রক্ত থেকে আপনার কোষে চলে যাবে, ফলশ্রুতিতে আপনার রক্তের সুগারও কমে যাবে, এবং ফলশ্রুতিতে আপনি যে ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধের ডোজ বা ইনসুলিনের ডোজও কম লাগবে। সো এবং যাদের আপনার প্রেশারের রোগী আছেন তাদেরও আপনার প্রেশার কমানোর ক্ষেত্রে হেল্প করবে। এটা আমরা অনেকেই জানি না যে আপনার ওজন কমানোর ফলে আপনার প্রেশারও কমতে আপনার হেল্প করে। আপনি প্রতি 10 কেজি ওজনের কমানোর ক্ষেত্রে প্রেশার আপনার 5 থেকে 10 মিনিটের মার্কেট পর্যন্ত কমে। আমাদের যে আলোচনার ফোকাসটা আমি যেখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে রমজান মাসে রোজা রেখে, রোজার সময় হোক বা রোজা বা রাতে ইফতারের পরে বা সেহরি তারাবি নামাজের পরে হোক, ব্যায়াম করা তো স্বাস্থ্যের পক্ষে হানিকর নয়ই, বরং উপকারী। যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য উপকারী, যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের জন্য এটি একটি এক্সিলারেটিং প্রসেস হিসেবে কাজ করবে, যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটি উপকারী, যারা প্রেশারের রোগী তাদের জন্য উপকারী। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যারা অন্যান্য রোগী, যেমন আপনার যাদের বিশেষ করে হৃদরোগ রয়েছে বিভিন্ন ধরনের, তাদের ক্ষেত্রে খুব হার্ডকোর এক্সারসাইজ করা যাবে না, কারণ এর ফলে আপনার যে অ্যাঞ্জাইনার সমস্যা সেটা বেড়ে যেতে পারে, আপনার যে রক্ত চলাচলের সমস্যা সেটাও বেড়ে যেতে পারে। আশা করি আপনারা যারা শরীরচর্চা অনেক আগ্রহী তারা আমার এই পরামর্শ ফলো করলে।
দর্শক, আমরা শুনেছি আমাদের ডক্টর সাহেবের কাছ থেকে খুব সুন্দর পরামর্শ, ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং এক্সারসাইজ করারও চেষ্টা করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আসানি দান করবে। সেলিমি, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আজকে আজকালকার যে বিষয় সবচেয়ে বড় একটা আরেকটা বিষয় যেটার জন্য মানুষ আত্মহত্যা করছে সেটা হচ্ছে রিলেশনশিপ বা নিজের এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে কামিয়াব না হওয়ার কারণ, অর্থাৎ সাকসেস না হওয়ার কারণ যেটা বলছিলাম যে
জি। তো এটা যেটা আমি হয়তো বা শেষ করতে পারিনি সেটা হচ্ছে যে আমি এখানে গুনাহের কাজ করতে করতে, যেমন যেটা অবৈধ করা মানে সম্পর্ক করা ছেলে মেয়ে যেটা কি করতেছে এটা তো জায়েজ নাই, এটা হারাম কাজ। এই হারাম কাজটা করতে 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 আমি আমার আমলনামা কি করলাম পরিপূর্ণ করলাম, এখন আমলনামার মধ্যে আমার আমলনামার মধ্যে হারমোনিকা আছে এবং মৃত্যুর সময়ও আমি কি দেখেন, যখন একজন গুনাহের বান্দা যখন মারা যায় সাকারাতের বিছানা শুয়ে যায় তখন সে জানে এটা কেমন কষ্টের, কারণ গুনাহগারের জন্য কখনো সাকারাতের বিছানা আরামদায়ক হতে পারে না,
যেটা আমরা বলেছি,
যেটা আমি বলেছিলাম, আপনি বলেছিলেন, এবং মৃত্যুটা কখনো আরাম ভালো হতে পারে না, কারণ গুনাহগারের রূপ মালাকুল মত ভয়ঙ্কর আকৃতি ধারণ করে কি করে কফস করে থাকে, আর যারা নেককার মুমিন তাদের রূপ নেককার সুন্দর আকৃতি ধারণ করে কি করে থাকে, রূপ কফস করে থাকে। তাহলে যারা আমরা এই ধরনের কাজটা করছি আজকে অবৈধ গুনাহের কাজ, অবৈধ সম্পর্কে এটা করছি, এটা তেমনি গুনাহের কাজ, সাথে সাথে ব্যর্থ হয়ে যেটা আমরা আত্মহত্যা করছি এটাও আরো মারাত্মক ধরনের গুনাহের কাজ। বা ওইখানে আত্মহত্যার অনেক তো কারণ আছে, ডেফিনেশন আছে বা বিভিন্ন কারণ আছে দুনিয়ার মধ্যে, যেমন মনোমালিন্য আছে, হতাশা আছে, বেকারত্বতা আছে, তার মধ্যে অন্যতম আর একটা কারণ হচ্ছে ফ্যামিলি মেম্বারের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ফ্যামিলির মধ্যে একে অপরের সাথে কি হওয়া, মনোমালিন্য হওয়া। অনেক সময় দেখা যায় যে স্ত্রী আত্মহত্যা করেছে, অনেক সময় খবরের মধ্যে নিউজের মধ্যে দেখা যায় স্বামী আত্মহত্যা করেছে, কেন স্ত্রীর সাথে মনোমালিন্য
আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না,
কেন হচ্ছে না? এটার কারণ হচ্ছে বাপু দেখেন, যখন একজন মানুষ তার সংসারকে শরীরসম্মতভাবে সুন্নত মোতাবেক ইসলাম মোতাবেক পরিচালিত করবে তখন ওই সংসারের মধ্যে কখনো মনোমালিন্য হবে না, খুবই কম হবে। হ্যাঁ, যে সংসারের মধ্যে শরীয়তের কোনো বিধান নেই, যে সংসারের মধ্যে ইসলামের কোনো নিয়মকানুন নেই, তাহলে ওই সংসার ওই স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই কি হয় মনোমালিন্য। যেমন উদাহরণস্বরূপ আপনি যেটা বাস্তবতা সমাজের মধ্যে যেটা চলছে, আপনি ঘর থেকে বের হলেন, যেটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা ছিল, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন তখন এমনভাবে হাঁটতেন যে মনে হতো উপর থেকে নিচে নামছে,
অর্থাৎ দৃষ্টিকে এমনভাবে
নিচে রাখতেন। কিন্তু এখন দেখেন আমি ঘর থেকে বের হলাম, আমি আমার দৃষ্টিকে কি হেফাজত করছি, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আর প্রাসঙ্গিক ক্ষেত্রে বা আনুষঙ্গিক ক্ষেত্রে যেটা যাদের সাথে আমাদের পর্দা করাটা আবশ্যক ছিল আমি কি তাদের সাথে পর্দা করছি, যার কারণে অনেক সময় দেখা যায় যে বর্তমান সময় আমরা যে নিজের ঘরের মধ্যে স্ত্রী রেখে আমরা অন্যজনের সাথে যে সম্পর্ক করা যেটা অবৈধ সম্পর্ক, এবং নিজের ঘরের মধ্যে ছেলে আছে সন্তান আছে রাখার পরও আমরা অন্যজনের সাথে কি হয়ে যাচ্ছি, এর কারণ হচ্ছে যখন একজন পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার দিকে দেখবে তখন শয়তান তাকে কি করবে, গ্রেফতার করবে, অর্থাৎ বিভিন্ন প্ররোচনা দিবে, বিভিন্ন কুমন্ত্রণা দিবে, তখন তার স্ত্রীর প্রতি যেটা তার ভালোবাসা আকৃষ্ট মহাব্বত ছিল সেটা আস্তে আস্তে কমে আসবে, কমে আসার কারণে তখন স্ত্রী মনে করে যে আমার স্বামী তো আগে এমন ছিল না এখন এমন কেন হচ্ছে, তখন এভাবে করতে করতে স্ত্রীর মনের মধ্যে স্বামীর প্রতি একটা সন্দেহ
নিশ্চয় সে অন্য কারোর সাথে সম্পর্ক করছে, হয়তো বা নিশ্চয়ই সে অন্য কারোর সাথে অবৈধ পন্থা কিছু করছে, না হলে সে আমার সাথে এমন কেন আচরণ করছে। যখন এভাবে
এরকম আচরণ না করলেও শয়তান কিন্তু অনেক সময় মনের মধ্যে এনে দেয় যে আমি আচরণ করছে কেন,
করছেন কেন। জি, এভাবে করতে করতে দেখুন দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। এভাবে করতে করতে স্বামী স্ত্রীর প্রতি আঘাত করে, স্ত্রী স্বামীর প্রতি আঘাত করে, অনেক সময় তালাকও হয়ে যায়। আচ্ছা, এভাবে করতে করতে যখন তালাক হয়ে যায় তখন সেই মহিলা অসহায় হয়ে যায়, স্বাভাবিক, কারণ স্বাভাবিক মহিলারও দুর্বল হয়ে থাকে, তখন অসহায় হয়ে যায়, সে তাই টেনশনে পড়ে যায়। টেনশনে পড়তে 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 এমনভাবে পড়ে যায় সে মনে করে যে যে দুনিয়ার আমার কোনো আপনজন নেই, সে আত্মহত্যা করে বেঁচে
না। সেলিম ভাই, এখানে একটা বিষয় হচ্ছে যে যে জিনিসটা আপনি বলেছেন, এই অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যারা আত্মহত্যা করে, এটা হচ্ছে বিশেষ করে যেই পরিবারের মধ্যে ইসলামিক বিষয়টা নাই, পদ্মার হুকুম নাই। যেমন মনে করেন যারা পদ্মার হুকুমের মধ্যে নাই, এটা ধারও ধারছে না বা এটার মধ্যেই নাই, তাদের কাছে কিন্তু বিবাহ বিচ্ছেদটা বেশি হচ্ছে, তাদের মধ্যে কিন্তু আপনার এই আত্মহত্যার প্রবণতা বেশি হচ্ছে। কারণ আপনি যেটা বলছেন যে অবৈধভাবে প্রেম করছে বা অবৈধভাবে মানুষের সাথে মেলামেশা করছে, পরবর্তীতে এটা নিয়ে অনেক সময় মেরে ফেলতেছে, হয়ে যায় হয় বা আদি যে আত্মহত্যা করে বা এগুলো হয়, তো এটার জন্য আমাদের উচিত আসলে দেখুন আল্লাহ তাআলা ইসলামকে সুন্দর একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে দিয়েছেন। এখানে এই ইসলামের মধ্যে সব কিছু আছে, অর্থাৎ একজন মানুষ, একজন সন্তান, আপনার পেট জন্ম নেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত,
জি,
যা যা করতে হয় একজন মানুষের সবকিছু আছে। যে আপনি সন্তান ভূমিষ্ঠ হলে কীভাবে ভূমিষ্ঠ করাবেন, এরপরে কী খাওয়াবেন, এরপরে কী করবেন, এরপরে কী হবে, এইভাবে করতে 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 যুবক বয়সে যখন আসবেন তখন সন্তানকে কী করবেন,
জি,
সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে কী করবেন, সন্তান যখন বিবাহের সময় হবে তখন কী করবেন, মানুষ যখন বৃদ্ধ হবে তখন কী করবেন, মৃত্যু যখন হবে তখন কী করবেন, অর্থাৎ এ টু জেড সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো আমরা না জানার কারণে আমাদের আজকে অবস্থা হয়ে গেছে যে আমাদের এটার মনের মধ্যে কথা, অর্থাৎ দুঃখ জমতে 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 এটা ব্লাস্ট হয়ে গেছে, মানুষ শেষ পর্যন্ত কী হয়ে যায়।
জি,
তো আমরা যেটা বলেছি মুসলমানদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা কম, অন্য ধর্মের মধ্যে বেশি, ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা আসবো, আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ সেটা আমরা নেব। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রিন শেয়ারের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব দোয়া কবুলে প্রতিবন্ধকতা। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দোয়া করে থাকি আর এই দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ আমরাই নিজেরাই, আমাদের কর্মকাণ্ড, আমাদের দোয়ার পদ্ধতির কারণে এই দোয়া কবুলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা জানব দোয়া কবুলে প্রতিবন্ধকতা কী কী করলে দোয়া কবুলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এক, দোয়ার শর্ত লঙ্ঘন বা রীতি বর্জন। প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার যে শর্তসমূহ রয়েছে এটা সীমা লঙ্ঘন করে ফেলা বা এর যে দোয়ার সঠিক রীতি পদ্ধতি রয়েছে তা বর্জন করা, এই জন্য দায়ী দোয়াকারী নিজেই, নিজের পাপের জন্য লজ্জিত না হওয়া ও আল্লাহর প্রতি দোষারোপ করা এক ধরনের গোড়ামি ও হটকারিতা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ পথ ভ্রমণকারী একজন মানুষের কথা বলছিলেন, তার চুল ছিল এলোমেলো আর মুখ ধুলি দূষরিত, সে আকাশের দিকে হাত তুলে বলতে থাকে, ইয়া রব বলতে আছে, তার দোয়া কবুল করা হচ্ছে না। এর কারণ হচ্ছে তার খাদ্য হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার জীবন যাপনও হারাম। প্রিয় ইসলামী ভাইরা, এই ধরনের লোকের দোয়া কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? দোয়া কবুল হওয়ার একটি শর্ত হচ্ছে যেন যে খাবার খাচ্ছি তা যেন হালাল হয়, যে পোশাক পরিচ্ছদ পরিধান করছি তা যেন হালাল হয়, জীবন যাপনের পদ্ধতিও যেন হালাল হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া কবুলের প্রতিবন্ধকতার মধ্যে আরেকটি হচ্ছে সর্বদা পাপ ও অবাধ্যতায় নিমজ্জিত থাকা, লিপ্ত থাকা। কিতাবের মধ্যে রয়েছে সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আলাইহিসসালামের জমানায়, মুসা আলাইহিসসালামের যুগে একবার খুব খরা পড়েছিল। বনি ইসরায়েলকে সাথে নিয়ে তিনি বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবার তিনবার ফরিয়াদ করেন, কিন্তু কোনো ফল আসলো না। আল্লাহ তাআলা মুসা আলা নবিয়ানা আলাইহিসসালামের কাছে ওহি প্রেরণ করলেন, হে মুসা, আমি তোমার জাতির দোয়া কবুল করব না, কারণ তোমাদের মধ্যে একজন নিন্দাকারী আছে যে অপর মানুষের দুষ প্রচার করে বেড়ায়, যার অভ্যাস ছিল যে সব সময় মানুষের দুষ ত্রুটি খুঁজে বের করা বা দুষ ত্রুটি প্রচার করার মধ্যে লিপ্ত থাকা। মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে বারে ইলাহি, ওই লোকটিকে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি আসলো, হে মুসা, আমি যে কাজ করার জন্য নিষেধ করছি তা তুমি আমার থেকে জানতে চাচ্ছ? তখন ওই ব্যক্তিটি তওবা করে নিল, খালিস অন্তরে যখন তওবা করে নিলেন আর সাথে সাথে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। প্রিয় ইসলামী বেরা, আমাদের কৃতকর্মের কারণে আজকে আমরা দোয়া করি, দোয়া কবুল হই না। দোয়া কবুল কিছু প্রতিবন্ধকতা আছে। আল্লাহ আমাদেরকে এ দোয়া কবুলের মধ্যে যে প্রতিবন্ধকতা তা দূর করে দোয়া করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
দর্শক, খুব সুন্দর কথা আমরা শুনেছি, যে অনেকে বলে থাকি যে দোয়া কেন কবুল হচ্ছে না আমার, আমি তো দোয়া করছি অনেকদিন যাবৎ, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। আসলে দেখুন, আপনি সুইচ যদি বন্ধ করে যদি আপনি চান যে ফ্যানটা ঘুরুক, আপনার লাজ্য লোক, এটা অসম্ভব। তো আপনি সুইচ তো আপনার নিজের মধ্যে অফ করে রেখেছেন, যে আপনি দোয়া কবুলের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো আপনি করে রেখেছেন। যেমন মনে করুন, সবচাইতে তার মধ্যে একটি বিষয় হচ্ছে হারাম উপার্জন করা, হারাম খাবার খাওয়া। কেউ হারাম খাবার খেয়ে হারাম পোশাক পরে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, সেটা আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। তো আমরা সে ব্যাপারে শুনেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক, এবং দোয়া কীভাবে করতে হয় সেটা শেখারও তৌফিক দান করুক। দর্শক, আমরা এই পর্যায়ে একটা নাচ শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। আমাদের আজকে নাচ শোনাবেন আমাদের সেলিম ভাই।
সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা শফিইনা صلي على محمد يا مصطفى عطاه মদিনা
ইশকে বানালো আকা বেশকে বানালো আকা মেঘে মা নে ধো ঘড়ি কা করে লো নজারা আকর
আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বা আদব হাজিরি নসিব করুক। আমরা যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমাদের হৃদয়কে জুড়াতে পারি, আল্লাহ তাআলা নসিব করুক। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো। জি তাদের নামের মধ্যে যেন আপনাদের নামও থাকে, আমাদের নামও থাকে। দর্শক, আপনি দোয়া করেছেন যেটা মাদানী চ্যানেল কেয়ামত পর্যন্ত যেন স্বাদ এবং আবাদ থাকে, সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার উৎসাহ দিয়েছেন এটার জন্য শুকরিয়া আদায় করছি। জি, পরবর্তী কল।
আমি ইসলামের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ আমরা নিজেদের সংশোধন করতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কোটি কোটি
ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জায়েজ উদ্দেশ্য পূরণ করুক। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেলিম ভাইয়ের সাথে, সেলিম ভাই যেটা আমি বলছিলাম কথা যে আমাদের মুসলমানদের চাইতে মুসলিমদের মধ্যে এই জিনিসটা প্রবণতাটা বেশি, এটার কয়েকটা কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে আমাদের বিশেষ করে যারা মুসলিম আছি তাদের আমাদের একটা অপশন আছে যে ধৈর্য ধারণ করার ব্যাপারে আমাদের কী করা হচ্ছে, যে কোনো একটা পেরেশানি মুসিবত আসলে আমরা ধৈর্য ধারণ করি। হ্যাঁ, আকীদাতের উপর একটা বিশ্বাস আছে এবং সাথে সাথে এটা নিয়ে হয়তো অনেকে দোয়া করে থাকে যে হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দাও, অর্থাৎ অন্তরের মধ্যে যে জিনিসটা জমে গেছে সেটা বের করার একটা জায়গা আছে। অন্য কারো কাছে হয়তো এই জিনিসটা নাই, যাতে আমাদের কি আছে, একজন মালিক আছে, রব আছে, আমাদের একজন আপন আছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে আমরা বলতে পারছি, অনেক সময় আমরা দোয়া করে থাকি, আমাদের এই কারণে আমাদের জিনিসটা অন্তর থেকে বের হচ্ছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে কিছু মানুষ হচ্ছে খুবই রিজার্ভ থাকে, নিজের জন্য সমস্যাগুলো কাউকে বলে না, একদম মুড অফ করে চুপচাপ করে বসে থাকে, যেটা একসময় তার শরীরের মধ্যে মাথার মধ্যে সেটা ঘুরতে থাকে দুশ্চিন্তার কারণে, সে অসুস্থ হয়ে যায় অনেক সময়। তিনি এইটা থেকে বাঁচার জন্য তিনি আত্মহত্যা করে। যেমন মনে করেন হাদিস শরীফের মধ্যে আছে যে হাদিস শরীফের সারমর্ম দুশ্চিন্তা এটা মানুষকে অসুস্থ করে দেয়।
জি অবশ্যই,
তো দুশ্চিন্তাটা করা উচিত না। অর্থাৎ সবসময় যখন আমার এই প্রবণতাটা আসবে, চিন্তা আসবে, দুশ্চিন্তা আসবে, আমাদের ব্রেন থেকে জিনিসটাকে সরিয়ে ফেলা উচিত, যার দ্বারা আমরা আমরা এই এই জিনিসটা থেকে বাঁচতে পারি। কেননা দুনিয়ারই যে আপনি একজনকে পেলেন না, দুনিয়ার একটা একটা আপনার সৌভাগ্য, আপনার আপনার সফলতা আপনার হস্তগত হলো না, তো আপনি এটা যদি ভেঙে পড়েন, মনে করেন কেউ সফল হলো না, আত্মহত্যা করে ফেলেছে, শেষ মনে করেছে, এটা তো একটা সাবজেক্ট, দুনিয়া তো আপনার জন্য শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি জীবিত থাকেন, আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন, আবার নতুন একটা উদ্যমে কোনো একটা কাজ, যেটা হালাল জিনিস, আমি খারাপের ক্ষেত্রে বলছি না, আপনি কোনো একটা জিনিস, আপনি পরীক্ষায় ফেল গিয়েছেন, হ্যাঁ আপনি এই বছর একবার ফেল করেছেন, আপনি দ্বিতীয়বার করার অপশন আছে, কিন্তু কবরে তো দ্বিতীয়বার করার কোনো অপশন নাই, আপনি একবারই একটাই পরীক্ষা, সেটার মধ্যে পাস হতে হবে, এবং সেটার রেজাল্ট আউটও করে দিয়েছে। সাধারণত আমরা দুনিয়াতে যে পরীক্ষা দিই সেটার রেজাল্ট কিন্তু আউট নয়। দর্শক, ইনশাল্লাহ আমরা আমাদের এতে আসবো, আরেকটি সেগমেন্টের সময় হয়েছে শ্রমজীবীদের রমজান নিয়ে, ইনশাল্লাহ সেটা শুনে আমরা ইনশাল্লাহ সেলিম ভাইয়ের কাছ থেকে শুনবো।
রমজান 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 রমজান।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কত বছর ধরে কাজ করতেছেন?
প্রায় 5 বছর ধরে কাজ করতেছি।
কুলি কাজ করতেছেন?
জি।
আচ্ছা, মাশাআল্লাহ, এখন তো রমজান মাস, তো রোজা রাখে কাজ করতে কষ্ট হয় না?
কষ্ট তো অবশ্যই হবে, কষ্ট তো অবশ্যই হবে, কাজ করি কষ্টর, তারপরেও কি করব, নামাজ তো মুসলমানের সন্তান হিসেবে নামাজ পড়তে হয়, নামাজ পড়ি।
দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যারা আপনার মতো এরকম মানে কষ্ট করে নামাজ পড়ে, ওদের উদ্দেশ্যে কিছু বলতে?
জি, আমার মতো কষ্ট যারা করে তারা সবাই নামাজ পড়ে, কষ্ট করতে হয় তো অবশ্যই করতে হবে, মুসলমানের সন্তান নামাজ পড়ি।
দর্শক, আমরা শুনেছি যে অনেকে এইরকম পরিশ্রমগুলো করে থাকেন, এর মধ্যে কিন্তু রোজা রাখা উচিত। তো আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। আমরা সেলিম ভাইয়ের কাছে আসলাম, সেলিম ভাই যে বিষয় নিয়ে আমরা আলোচনা।
মাশাআল্লাহ বাপু, আপনি একটা পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন, চিন্তা,
দুশ্চিন্তা,
দুশ্চিন্তা যে মানে চিন্তা জিনিসটা, দেখেন চিন্তা আমি চাইলে ভালো চিন্তাও করতে পারি,
খারাপ চিন্তা,
খারাপ চিন্তাও করতে পারি। তাহলে আজকে আমি দুশ্চিন্তা করতে 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 হারামের দিকে যাচ্ছি, অর্থাৎ আত্মহত্যা, যেটা হারাম, ওই হারাম কাজটা করতে যাচ্ছি। দেখেন চিন্তা কিন্তু দুনিয়ার মধ্যে প্রতিটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ অবশ্যই আছে। যেমন চিন্তা, আপনি ভালো চিন্তা করেন, আপনি যদি কীভাবে নেকির কাজ করবেন, কীভাবে আখিরাতকে সুন্দর করবেন, কীভাবে নিজের দুনিয়া এবং আখিরাত উভয়টাকে সুন্দর করবেন, কীভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে কীভাবে পড়বেন, কীভাবে কোরআন পাকের তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, ইলমে দিন শিখবেন, এর উপর আমল করবেন, এক কথায় আপনি যদি নেকির টেনশন, নেকির চিন্তা করেন, তাহলে দেখবেন ওই চিন্তার কারণে আপনার মানসিক বলেন, শারীরিকভাবে কোনো সমস্যা হবে না। আপনি যখন গুনাহের টেনশন, গুনাহের চিন্তা, দুশ্চিন্তা যখন করবেন, তখন দেখবেন ওই করার টেনশনের কারণে, ওই দুশ্চিন্তার কারণে আপনি এমন করতে 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 শেষ পর্যায়ে হারাম একটা কাজ করতে চলে যাচ্ছেন। তো সেই জন্য এখান থেকে যেটা আমাদের বাঁচার উপায় সেটা হচ্ছে বাপু, প্রথমত হচ্ছে যেটা আমাদের এই দুনিয়ার মধ্যে আমরা যাই কিছু ভুল করি, এর মূল কারণ হচ্ছে আমাদের ইলমে দিন না থাকার কারণে। প্রত্যেক কারণ আপনি প্রত্যেকটা বিষয় ইলমে দিনের সাথে সম্পৃক্ত, দুনিয়ার মধ্যে প্রতিটা বিষয় শরীয়তের সাথে সম্পৃক্ত। শরীয়ত আমাদেরকে, ইসলাম আমাদেরকে যে বিধান কোরআন হাদিস মোতাবেক দিয়েছেন, ওই বিধান মোতাবেক যখন আমি চলবো, তখন আমি দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। এবং দুনিয়াবি যে গুনাহের কাজ, যে হারাম কাজগুলি আজকে আপনার দ্বারা আমার দ্বারা সংঘটিত হচ্ছে, যেমন আজকে আমরা আত্মহত্যা নিয়ে আলোচনা করছি, যে আত্মহত্যা এটা আপনি বলছেন ঠিক আছে মুসলমানদের কম হচ্ছে, কিন্তু এর পরে তো করছে মুসলমান সন্তান অনেক হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো মুসলমানরা যারা করছে তারা তো আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে, তারা তো আজাবের মধ্যে কি হয়ে যাচ্ছে, শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে। তো এদেরকে বাঁচানো আমাদের কর্তব্য। সেজন্য এরা করার কারণ হচ্ছে, এরা যে আত্মহত্যা করা একটা হারাম কাজ, এটার জন্য শাস্তি পেতে হবে, এবং যে আমি যে দুনিয়াতে যে টেনশন সেটা সম্পর্কের মধ্যে ব্যর্থ হওয়া বলেন, পরীক্ষায় ফেল করা বলেন, সামাজিক বলেন, ফ্যামিলিগত বলেন, বা ব্যবসা বাণিজ্যে বলেন, বেকারত্বতার কারণে বলেন, বা কোনো মনোমালিন্য, কারোর সাথে বন্ধুর সাথে মনোমালিন্য হওয়ার কারণে বলেন, এই বিষয়গুলির কারণে আমি যেটা টেনশন নিচ্ছি এটার কারণে আমার মাইন্ডটা কী হচ্ছে, নষ্ট হচ্ছে। এবং এই মাইন্ড থেকে আমার থেকে মনে হচ্ছে যে আমার আপনজন কেউ নেই, যার কারণে আমি আত্মহত্যা করে ফেললাম। তো এই কারণে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা এবং ইসলামিক যেটা মন মানসিকতা। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমার শেখ তরিকত আমির আল সুন্নত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে, ওই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। কিভাবে? যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে প্রতিটা মুহূর্তে নেকির কাজ করার জন্য টেনশন দেয়। কিভাবে? যেমন বর্তমান সময় কালেকশনের সময় যে দিনের কাজ করার জন্য কীভাবে কালেকশন, এটা টেনশন করছে। এবং কীভাবে মানুষদেরকে নামাজিমুখী করা যায়, মসজিদমুখী করা যায়, ইলমি দ্বীনমুখী করা যায়, এক কথায় কীভাবে নেককার বানানো যায়, সেই টেনশন দাওয়াত ইসলামের মোবাইল দিকটা করছে। তো যার কারণে সে ওই সমস্ত গুনাহের কাছ থেকে, দেখেন তার পেরেশানি কিন্তু আছে, স্বাভাবিক প্রত্যেকটা মানুষের দুনিয়াবী ফ্যামিলিগত বলেন দুনিয়াবী পেরেশানি থাকে। যখন একজন মানুষ নেকির টেনশন করবে, নেকির মন মানসিকতা তৈরি করবে, তখন তার অন্তরের মধ্যে, তার মাইন্ডের মধ্যে ওই গুনাহের যেটা দুশ্চিন্তা, ব্যর্থতার যেটা দুশ্চিন্তা সেটা চলে যাবে। ও কিসের কারণে? নেকির টেনশন করার কারণে, নেকির চিন্তা করার কারণে। সেই জন্য আমাদের এই গুনাহের কাছ থেকে, বিশেষ করে আত্মহত্যা মহাপাপ এই গুনাহের কাছ থেকে বাঁচার জন্য আমাদের জন্য যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে আমরা নেকির টেনশন করব, এক। দ্বিতীয়ত হতে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, হারাম করেছেন শাস্তি দেবে বলেছেন, আর দুনিয়ার শাস্তি কিছুই না, পরকালের শাস্তি হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এবং যেখানে আমরা দুনিয়ার শাস্তি সহ্য করার ক্ষমতা রাখি না, দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র, উদাহরণস্বরূপ, অর্থাৎ আমরা এখান থেকে বুঝবো, শিক্ষা নিব। পরকালের শাস্তি আমরা সহ্য করার ক্ষমতা রাখি না, এর কারণ আমরা দুনিয়ার শাস্তি সহ্য করতে পারছি না, এক। তো সেই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ অবশ্যই রাখতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে মৃত্যুর ভয়, পরকালের ভয়। এই যে আমি যে মনে করছি দুনিয়া থেকে মুসিবত শেষ আর নাই, কিন্তু প্রকৃতপক্ষ তাই না। প্রকৃতপক্ষ হচ্ছে মানুষের হায়াতের বা দুনিয়াবি যে কার্যক্রম, যে যাই কিছু করবে তার প্রতিফলন শুরু হবে মৃত্যুর পর থেকে, কবর জগতে হবে, কবর থেকে যখন উঠানো হবে হাসরের ময়দানে হবে। কিন্তু হাসরের ময়দানের আগে একটা জগৎ আছে, সেটা হচ্ছে কিসের জগৎ? কবরের জগৎ। এবং ওই কবরের জগতের মধ্যে তখনই আমি ভালো থাকবো, তখনই আমি কি থাকবো, নিরাপদ থাকবো, তখন যখন আমার মৃত্যুটা সুন্দর হবে এবং নেকি অবস্থায় হবে, ভালো কাজ করার অবস্থায় হবে। যারা আমরা এভাবে আত্মহত্যা করছি, নিজের উপর জুলুম করছি, এটা হারাম কাজ, অবশ্য অবৈধ কাজ, এটা কখনো জায়েজ নেই, এটা কখনো আমাদের জন্য ভালো আনতে পারে না, এটা আমাদের, বিশেষ করে আমাদের পরকাল কখনো এটা আরামদায়ক হতে পারে না, যারা আমরা মনে করি যে পরকালে শান্তিতে থাকবো, আরামে থাকবো, এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে যার অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত মহাব্বত, ভালোবাসা থাকবে, আদর্শ জানা থাকবে, সে কখনো এই গুনাহের কাজ, আত্মহত্যা করার কাজ করার জন্য চেষ্টা করবে না। এটা বুঝলেন বাপু? দেখেন স্বাভাবিক আপনারও দুনিয়াবি কোনো ছোটখাটো পেরেশানি আছে, আমাদেরও আছে। দেখেন যারা দাওয়াসি মোবাইল মাদানি কাজ করতেছে তারাও কিন্তু ছোটখাটো দুনিয়াবি পেরেশানি আছে, সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা ওর উপরে আসছে না, মানে আসছে না, সেটা মানে নিচে দেবের রাখছে কিসে? নেকের টেনশনে। সে বিভিন্ন কিভাবে মুসলমানদেরকে বাঁচানো যায়, নেকির কাজ করানো যায়, জান্নাতমুখী করা যায়, ভালো রাস্তা দেখানো যায়, সেটার কারণে। তো আমরা যদি নেকির টেনশন করি, ভালো পথে চলি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা বাজাল এই যে জঘন্যতম যেটা কাজ, হারাম কাজ,
এগুলো থেকে বাঁচতে
এই থেকে আমরা বাঁচতে।
আমাদের একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো, এরপর আবার আসছি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, রোজাদারদের জন্য অমূল্য উপহার হচ্ছে খেজুর। বিজ্ঞানের দুনিয়ায় সময় যেভাবে উন্নতি লাভ করে যাচ্ছে, অনুরূপভাবে ইসলামী ইবাদতের রীতিনীতির যেসব উপকারিতা সমূহ রয়েছে সেগুলোরও স্বীকারোক্তি হচ্ছে। এটি কেবল দাবি নয়, বরং বাস্তব যে ইসলামের ইবাদত সমূহের বিধিবিধানে কোনো বিধান এমন নেই যে তা মানুষের স্বভাব এবং তার শারীরিক এবং আত্মিক প্রয়োজন বিরোধী। প্রত্যেক বিধানেই কোনো না কোনোভাবে আত্মিক উপকারিতা ছাড়াও শারীরিক উপকারিতাও লুকায়িত আছে। রোজার বিধানও সৃষ্টিকুলের সৃষ্টিকর্তার বিধানসমূহের মধ্যে হতে একটি বিধান। ঋতুর পরিবর্তনের ভিত্তিতে আমাদের বাংলাদেশে সাধারণত 12-15 ঘন্টা পর্যন্ত রোজা দীর্ঘ হয়ে থাকে। রোজার এই সময়টিতে পানাহার থেকে সম্পূর্ণ বিরত থাকার ফলে বাহ্যিকভাবে শরীরে দুর্বলতা অনুভূত হয়। দয়াময় রব এমন এমন নিয়ামত সমূহ সৃষ্টি করেছেন যা এই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে এবং দ্রুততার সাথে শরীরে শক্তি পুনর্বহাল করে। এই নিয়ামত সমূহের মধ্যে একটি নিয়ামত হলো খেজুর। খেজুরের বরকতের ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কেউ রোজার ইফতার করে তবে সে যেন খেজুর অথবা খোরমা দিয়ে ইফতার করে, কেননা তা হচ্ছে বরকত। আর যদি তার না পাওয়া যায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা তা হচ্ছে পবিত্রকারী। কুরআনুল কারীমের প্রায় 23 জায়গায় খেজুরের আলোচনা এসেছে। এই খেজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার হওয়ারও সৌভাগ্য অর্জন করেছে। রোজার মধ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না কিছু খাওয়া হয় আর না কিছু পান করা হয়। এ কারণে শরীরের ক্যালোরি অথবা শরীরের শক্তি আস্তে আস্তে কমতে থাকে। খেজুর ওই সব ঘাটতিকে পূর্ণ করে থাকে, বিশেষত ওই সকল ব্যক্তিবর্গ যাদের ব্লাড প্রেশার লো, যারা শরীর দুর্বল হয়ে যাওয়া, মুখ ঝলসানো রোগ অথবা মাথা ঘোরানো রোগে আক্রান্ত, তাদের জন্য খেজুর সর্বোত্তম খাদ্য। অনেক সময় খাদ্যশক্তির ঘাটতির দরুন শরীরে রক্ত শূন্যতার অভিযোগ পাওয়া যায়, যার ফলশ্রুতিতে রোজার ইফতারি করার সময় এমন খাদ্যের প্রয়োজন হয় যা এই ঘাটতিকে পূরণ করতে পারে। তা এর জন্য খেজুরের চেয়ে উৎকৃষ্ট আর কোনো খাবার নেই। আবার ভিটামিনের দিক থেকে খেজুরের যে রিসার্চ দুনিয়াতে করা হয়েছে, সেই রিসার্চ মোতাবেক একজন মানুষকে সবল রাখার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন তার সব কিছু খেজুরের মধ্যে একদম সঠিক পরিমাণে পাওয়া যায়। আধা পাকা এবং পুরনো খেজুর একসময়ে খাওয়া ক্ষতিকারক। খেজুরের সাথে আঙ্গুর অথবা কিশমিশ অথবা মুনাক্কা মিশিয়ে খাওয়া, খেজুর এবং আঞ্জির ফল একই সময়ে খাওয়া রোগ থেকে সুস্থ হওয়ার পরপরই দুর্বল অবস্থায় বেশি খেজুর খাওয়া এবং চোখের রোগ থাকা অবস্থায় খেজুর খাওয়া ক্ষতিকারক। একই সময়ে 5 তোলা, অর্থাৎ 5 তোলা বলতে সাধারণত 32.58 গ্রাম, এর বেশি খেজুর খাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত সমূহের কদর করার এবং শুকরগুজার বান্দা হওয়ার তৌফিকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি নোট মনে রাখবেন, সকল খাবার নিজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।
যে একটি নোট হচ্ছে, সকল খাবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেন আমরা খাই, যে কোনো খাবার খাওয়ার আগে ওষুধ, জি জি, যে কোনো খাবার, অর্থাৎ আপনি খাবার খেতে পারেন কিন্তু বেশি খাবার খেতে পারবেন না। যেমন খেজুর খাওয়ার উপকারিতা রয়েছে, আপনি যদি বেশি খেয়ে ফেলেন তাহলে সমস্যা হতে পারে। ভাতের ক্ষেত্রেও সেরকম, রুটির ক্ষেত্রেও সেরকম, মাংসের ক্ষেত্রে সেরকম, ইভেন পানির ক্ষেত্রেও সেরকম, আপনি বেশি খেলে আপনার সমস্যা হতে পারে। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম আমাদের সময় সংক্ষিপ্ত। তো সেলিম ভাই, আসলে আমরা তো আত্মহত্যার বিষয়ে বলেছি, এখন এর থেকে প্রতিকার নিয়ে যদি কিছু আমরা আলোচনা করি, আমাদের কয়েক মিনিট আমাদের হাতে আছে সময়, তো কিভাবে এর থেকে বাঁচা যায়?
জি, এর থেকে বাঁচার জন্য প্রথমত যেটা ইলমি দিন, এই সম্পর্কে জানা, এটা তো অবশ্যই থাকবে। প্লাস পাশাপাশি পরকাল সম্পর্কে আমাদের চিন্তা করা, মানে দুনিয়ার, আমি শুরুতে যেটা আলোচনা করেছিলাম এর মধ্যে চলে আসছে, অর্থাৎ আমি দুনিয়ার কষ্ট সহ্য করার ক্ষমতা আমি রাখি না, যেটা পেরেশানি
সহ্য কিভাবে করব, এই জিনিসটা মাথার মধ্যে,
এটা মাথা রাখবো। প্লাস পাশাপাশি একটা পরিবেশ, এই যে উত্তম পরিবেশ, আজকে আমরা এমন কিছু পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত আছি, এমন সাথে, এমন মানুষের সাথে বন্ধুত্ব করছি যারা দুনিয়া সম্পর্কে অবগত, পরকাল সম্পর্কে অবগত না। এবং আমাকে এই যে দুশ্চিন্তা যেগুলো আমাদের মাইন্ডে চলে আসছে, যেমন আপনি দুশ্চিন্তা আসছে এমন একজন ব্যক্তির কাছে গেলেন শেয়ার করার জন্য, ভাই আমার এই সমস্যা, এই সমস্যা, তো আপনাকে এমন কিছু পয়েন্ট দিল যেটার কারণে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে গেল, কিন্তু আপনি এমন একজন ব্যক্তির কাছে যাওয়ার উচিত ছিল যেটার কারণে আপনার দুশ্চিন্তা কমে যেত। দেখেন, আমি যে যার কাছে গেলাম সে আসলে কি সে আমার দুশ্চিন্তা সম্পর্কে কতটুকু
অবগত, আমাকে এমন বন্ধু নির্বাচন করতে হবে যে বন্ধু আমাকে আমার হৃদয়টাকে আরো হালকা
করবে।
এখন আমাদের সমস্যা যখন আসে, আমরা এমন বন্ধুর কাছে যাই যে বলে যে ভাই ওকে মেরে ফেলো,
মেরে ফেলো,
তুমি মরে যাও,
তুমি মরে যাও,
এমন একটা অবস্থা, সে আমাকে কি করে? তো আমরা, আমাদের উচিত আসলে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পৃক্ত বন্ধুত্ব গড়া,
এবং পরিবেশ
আমাকে পরিবেশ এমন পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা যেদিন আমি আমার কাছে মানুষের কাছে পেরেশানে আসবেই
আসবে
দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো এটা এ টু জেড এটা যদি একদম লো ক্লাসের লোক থেকে শুরু করে আপনি যদি প্রাইম মিনিস্টার পর্যন্ত শুরু করেন সবার কাছে পেরেশানে আছে যার যার অনুযায়ী সবার কাছে তার পেরেশানটা বড়ো হ্যাঁ ছোট হতে পারে আপনার কাছে আমার পেরেশানটা কিন্তু আমার পেরেশানটা আমার কাছে বড়ো সবার কাছে আছে তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমার যেহেতু সময় কম তো ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনাকে বাড়াতে হবে মন মানসিকতা বাড়াতে হবে যে আজকে আমার এই সমস্যাটা হয়েছে এটা কিছুদিন এটা মন মানসিকতা হবে যে কিছুদিন পর্যন্ত এই জিনিসটা থাকবে তো এটা আপনার এখন আজকে সমস্যা একটা পেরেশান আসছে আপনি যদি সবর ধরেন যে আজকে কালকে পরশু ইনশাল্লাহ তরশুর দিক দিয়ে এটা শেষ হয়ে যাবে যেমন মনে করেন আপনি কোথাও ব্যথা পেয়েছেন প্রথম যখন ব্যথা পাবেন এটা প্রচণ্ড আপনার হাতের মধ্যে লাগবে আপনি যদি চিল্লান হাঁ হুতাশ করেন ব্যথাটা যাবে না আপনাকে কী করতে হবে ওষুধ খাওয়ার পরেও কিন্তু ব্যথাটা থাকে একটা নির্দিষ্ট সময় যতক্ষণ পর্যন্ত তার সময়টা পরিপূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত এই ব্যথাটা থাকবে আপনাকে সবর করতে হবে দ্বিতীয় দিন একটু কম তৃতীয় দিন আরও কম চতুর্থ দিন আপনি ব্যথাই পাবেন না হাত একদম ঠিক তো তাই যখন কোনো পেরেশানি আসবে তখন আপনাকে সবর করতে হবে কোনো ভালো বন্ধুর সাথে শেয়ার করতে হবে নিজের মা বাবাকে বন্ধু বানান নিজের মা বাবার সাথে শেয়ার করুন নিজের এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দুটি হাত উঠিয়ে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন আল্লাহ তাআলা হচ্ছে কলবের মালিক তো কলবটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন কলবটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আপনার হৃদয় থেকে এরকম পেরেশানিগুলো দূর করে দেয় এবং আরেকটি বিষয় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলাইহি ওয়া রিসালা আত্মহত্যার প্রতিকার আমার হাতে এই মুহূর্তে আছে এটা বাংলা হয়েছে এটা দাওয়াত ইসলামের পক্ষ থেকে দাওয়াত ইসলামের যে লাইব্রেরি প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারেন অথবা এই মুহূর্তে যদি যারা পড়তে চান সেটা তাদের জন্য আরও সহজ সেটা হচ্ছে দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকে আপনি এখনই ডাউনলোড করে এখনই পড়ে নিন ইনশাল্লাহ অনেক তথ্য আপনি আত্মহত্যা সম্পর্কে জানতে পারবেন এবং আপনার মন মানসিকতা সৃষ্টি হবে আত্মহত্যা কেন করছেন যে আপনার পেরেশানিটা যেন আপনি কী হন
দুশ্চিন্তাটা
মুক্ত হয় বা আপনি আপনার কাছের মানুষটাকে পাবেন কিন্তু আপনি যখন আত্মহত্যা করার পর পুরো দুনিয়া কিন্তু আপনার এই ছোট সমস্যাটাকে সমস্যা সম্পর্কে জেনে গেছে এক্ষেত্রে আপনার পরিবারের উপর আঙুল উঠবে আপনার মা বাবার উপর আঙুল উঠবে ইভেন আপনার উপর আঙুল উঠবে যদি আপনি খবর পাচ্ছেন না আপনি নাই এখানে কিন্তু আপনি তো চলে যাচ্ছেন বলা হচ্ছে না বলা হয় না আপনি মরে যাচ্ছেন কিন্তু আপনি মেরে যাচ্ছেন আপনি অনেক মানুষের বদদোয়ার সম্মুখীন হবেন তো এক তো এটা খারাপ কাজ আরেক দিকে হচ্ছে হারাম কাজ যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আত্মহত্যা থেকে বাঁচার তৌফিক দান করুক মুমিন কখন আত্মহত্যা করতে পারে না মুসলমান কখন আত্মহত্যা করতে পারে না এটা হচ্ছে কাপুরুষের কাজ মুসলমান কখনো কাপুরুষ হতে পারে না দর্শক আমাদের সময় একদম সংক্ষিপ্ত শেষ ভালো থাকুন সুস্থ থাকুন
মনকে সুবাসিত করে রমজান মনকে সুবাসিত করে রমজান।